বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياتي الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسب
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pertstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/pertstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার বিষয়ে আমেরিকার বোকামিপূর্ণ পরিকল্পনা কোনো কাজে আসবে না বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ওয়াশিংটন মস্কোর অবস্থান ভালোভাবে উপলব্ধি করতে শুরু করেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ইউক্রেনকে দোষারোপ করলেন ট্রাম্প। সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন মেনে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে বললেন আসিফ মাহমুদ। এবং আমেরিকার পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায় একই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। গাজার বিষয়ে মার্কিন বোকামিপূর্ণ পরিকল্পনা কোনো কাজে আসবে না এবং একে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি বলেছেন তারা যেভাবে গাজার প্রতিরোধকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ঠিক সেভাবে তাদের এই পরিকল্পনাও চরমভাবে ব্যর্থ হবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি বলেন এসব পরিকল্পনায় কোনো কাজ হবে না। যারা গাজার প্রতিরোধ সংগঠনগুলোকে ধ্বংস করে ফেলার প্রত্যয় জানিয়েছিল তারা এখন সেই সব সংগঠনের কাছ থেকে তাদের পণ্যবন্দীদের মুক্ত করছে, বিশাল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয় আয়াতুল্লাহ খামেনি গাজার প্রতিরোধ সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং এ বিজয়কে অসাধারণ বলে মন্তব্য করেন। সাক্ষাতে জিয়াদ আন-নাখালা গাজা যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর বিজয়ে আয়াতুল্লাহ খামেনিকে অভিনন্দন জানান। তিনি বলেন ইরানের অব্যাহত সমর্থন এবং লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর পরামর্শ অনুসরণ করেই এই বিজয় অর্জিত হয়েছে। শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারে উচ্চারণ করেন। গাজাযুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিজ 1 এবং 2 নামে দুটি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজিজাদে ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই ট্রু প্রমিজ 3 অভিযান চালানো হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়। রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর অবস্থান ভালোভাবে উপলব্ধি করতে শুরু করেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ওয়াশিংটন ও মস্কো একসঙ্গে কাজ করতে করতে সম্মত হওয়ার পর রাশিয়া এ ঘোষণা দিল। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে 4 ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন। রিয়াদ বৈঠকের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আমি একথা জোর দিয়ে বলতে পারি যে আমেরিকা ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমাদের অবস্থান বুঝতে শুরু করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তিনি ওয়াশিংটনকে একথা জানিয়েছেন যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইউক্রেনে ন্যাটোভুক্ত কোনো দেশ সেনা পাঠাতে পারবে না। সেই সেনা কোনো দেশের প্রতিনিধিত্ব করুক অথবা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পাঠানো হোক, ল্যাভরভ বলেন, এ বিষয়টি আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন ল্যাভরভ। যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সমর্থন করে মার্কো রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ওয়াশিংটন ও মস্কো যৌথভাবে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করবে। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে কিয়েভকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি অপ্রত্যাশিত বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে মন্তব্য করেছেন তাতে অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে কিয়েভকে বঞ্চিত করার অভিযোগ খারিজ করেছে। তিনি বলেন, আমি শুনেছি তাদের জন্য কোনো আসন না থাকায় তারা হতাশ হয়েছে, ভালো কথা। 3 বছর ধরে এবং তারও অনেক আগে থেকে তাদের জন্য একটি আসন ছিল, এটি খুব সহজেই মিটমাট করে নেওয়া যেত। আপনাদের এটি শুরু করা উচিত হয়নি, আপনারাই একটি চুক্তি করতে পারতেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজস্ব মালিকানাধীন মারে লাগো রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইউক্রেনের জন্য একটি চুক্তি করতে পারতাম, তাতে তাদের প্রায় সব ভূমি দেয়া হতো, সবকিছু, প্রায় সব ভূমি, আর কোনো মানুষ নিহত হতো না, কোনো শহর ধ্বংস হতো না। ট্রাম্প জানান, রাশিয়া কিছু করতে চায়, তারা এই হিংস্র বর্বরতা বন্ধ করতে চায়। আমার মনে হয় এই যুদ্ধের সমাপ্তি ঘটানোর ক্ষমতা আমার আছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। আজ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে পেসকভ বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল আমেরিকা ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত আলোচনা ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার আলোকে কূটনীতিকদের এখন কাজ শুরু করতে হবে, কিন্তু এটি প্রথম পদক্ষেপ। স্বাভাবিকভাবেই একদিনে বা এক সপ্তাহে সবকিছু ঠিক করে ফেলা অসম্ভব, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে প্রথমবারের মতো আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা রিয়াদে বৈঠক করেছেন। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটাই চাই, কিন্তু সাত মাসেও আমরা সেই জায়গায় যেতে পারেনি। আজ দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এরই মধ্যে কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। ফখরুল বলেন, যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাব। ইতিমধ্যে নতুন গঠিত ছাত্র সংগঠনকে তিনি স্বাগত জানান। যখন রাজনৈতিক দল গঠন হবে তখনও তিনি স্বাগত জানাবেন। তার অর্থ এই নয় যে সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে নিষিদ্ধ করার পাশাপাশি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন। আজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ বিকেলে সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের নিচে শিক্ষার্থীরা তাদের বর্জনের ডাক দেয়। শিক্ষার্থীরা জানান, তাদের ঘোষিত দাবিগুলো পূরণ না হওয়ায় এ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এই তিন পদে নতুন নিয়োগের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর বিকেল থেকে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে এই সহিংসতায় শতাধিক শিক্ষার্থী আহত হন। হামলার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছাত্র রাজনীতি বন্ধের পূর্বের ঘোষণা কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে কুয়েট সিন্ডিকেট। আমেরিকার পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায় একই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় একথা জানান। খবরে বলা হয়েছে, সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্র সফরে শুল্ক সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়। ওই বৈঠকে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি তাকে জানিয়ে দেই আমরা পাল্টা শুল্ক বসাব, আপনারা যে হারে শুল্ক নেবেন আমরাও একই হারে নেব। তখন উনি না না বলতে শুরু করেন, জানান বিষয়টা ভালো লাগছে না, কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনারা যা করছেন আমিও তাই করছি, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম। ট্রাম্প জানান, পৃথিবীর মধ্যে ভারতই আমেরিকার কাছ থেকে সবচেয়ে সর্বোচ্চ শুল্ক আদায় করে, বিশেষ করে গাড়ির উপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। এভাবে চললে ভারতের বাজারে ব্যবসা করা সম্ভব নয়, দেশটি আমেরিকার সঙ্গে অন্যায় করছে বলেও জানান ট্রাম্প। 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে প্রয়োজন হবে 5,000 কোটির বেশি মার্কিন ডলার। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে একথা বলা হয়েছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইইউ গতকাল খরচের এই হিসাব দিয়েছে। তাদের হিসাব মতে, গাজায় ইসরায়েলের হামলায় 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 8 অক্টোবর পর্যন্ত 4,900 কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষকরা হিসাব নিকাশ করে বলেছেন, গাজা পুনর্গঠনে এখন আগামী 10 বছরে 5,320 কোটি মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে কেবল প্রথম 3 বছরেই দরকার হতে পারে প্রায় 2,000 কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচ যোগাতে বেশ কিছু দাতা ও অন্যান্য আর্থিক উৎস ও প্রাইভেট খাতের সম্পদ থেকে তহবিল দরকার হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পুতিন ট্রাম্প সংলাপ এবং আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, এ দুটি প্রধান বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
পুতিন ট্রাম্প সংলাপ এবং আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, এই দুটি প্রধান বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি করেছে। মিউনিক সম্মেলনের অবকাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একথা ফাঁস করে দিয়ে বলেছেন, সৌদি আরবে আসন্ন রুশ মার্কিন শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। পার্স টুডে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট পরোক্ষভাবে ইউরোপকে একটি স্বাধীন সেনাবাহিনী তৈরি করতে উৎসাহিত করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠিয়েছেন যে কিয়েভের উপস্থিতি ছাড়া তিনি কোনো চুক্তি মেনে নেবেন না। মিউনিক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, আমেরিকা কখনোই আমাদের ন্যাটোতে যোগদানের বিষয়টি নিয়ে ভাবেনি, বরং তারা এই নিয়ে কেবলমাত্র লোক দেখানো কথাবার্তা বলেছে। তারা আসলে আমাদের ন্যাটোতে থাকতে দিতে চায়নি। এর আগে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিটসোরিয়াস পরোক্ষভাবে ইউক্রেনের এই নীতিকে সমর্থন করে বলেছিলেন, যদি ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হয়, তাহলে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটবে। ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য এই মাসের শেষের দিকে দুই দেশের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের পথ তৈরি করতে আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করবেন। এই প্রসঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুট মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণ না থাকার বিষয়ে অভিযোগ উত্থাপন করা উচিত নয়, বরং এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করা উচিত। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বিপরীত অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেটও ন্যাটো সদস্য রাষ্ট্র এবং মিত্রদের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে খোলাখুলিভাবে বলেছেন, ইউরোপ এবং ইউক্রেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে না। তিনি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের সম্ভাবনা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে ইউক্রেনের পক্ষে 2014 সালের সীমান্তে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশে সামরিক বাহিনী পাঠানোর জন্য ব্রিটেনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। অন্যদিকে মার্কিন সরকারের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ফলে দেশটির মিত্রদের কাছ থেকে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে চ্যান্সেলর ওলাফ শুলস বলেছেন, ইউরোপীয় অর্থনীতির ক্ষতি করে এমন যেকোনো পদক্ষেপের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে আমরা যথেষ্ট দৃঢ়। ট্রাম্প বলেছেন যে তিনি 12 মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করবেন এবং এপ্রিল মাসে গাড়ির উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার তিনি তার প্রশাসনকে অসংখ্য বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যেটাকে বাণিজ্য ক্ষেত্রে তার অনেক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষণের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সভাপতি ক্রিস্টোফ হিউসগেন তার সমাপনী বক্তৃতায় বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রের মতো নাও থাকতে পারে। শুক্রবার ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন যে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি রাশিয়া বা চীনের সামরিক আগ্রাসন নয়, বরং সমস্যা হচ্ছে সেসব দেশের বাকস্বাধীনতার দমন, যার মধ্যে রয়েছে অতি ডানপন্থী দলগুলোকে সরকারের প্রবেশে বাধা দেওয়ার প্রচেষ্টা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। গাজার বিষয়ে আমেরিকার বোকামিপূর্ণ পরিকল্পনা কোনো কাজে আসবে না বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ওয়াশিংটন মস্কোর অবস্থান ভালোভাবে উপলব্ধি করতে শুরু করেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ইউক্রেনকে দোষারোপ করলেন ট্রাম্প। সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন মেনে নেওয়া যাবে না বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং আমেরিকার পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, একই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনার দ্বিতীয় পর্ব পেরিয়ে এসেছি, আজ তৃতীয় পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন। শ্রোতা বন্ধুরা, কিডনি সমস্যার কথা প্রায় শোনা যায়, রোগটি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তো চলুন এবারে কিডনি রোগ নিয়ে আমরা মূল আলোচনায় যাব। জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, কোথায় কিভাবে পরীক্ষা করা যাবে, কিডনি রোগের পরীক্ষা নিরীক্ষাগুলো কিভাবে হবে এবং এই পরীক্ষা নিরীক্ষা কি বাংলাদেশের সর্বত্র করা সম্ভব, মানে সব জায়গাতেই কি ল্যাব আছে আপনার জানা মতে?
ধন্যবাদ। আসলে সুন্দর একটি কোশ্চেন করেছেন যে এই পরীক্ষাগুলো আমাদের আসলে সব জায়গায় সম্ভব কিনা, বিশেষ করে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে যেখানে আসলে প্রান্তিক জনগোষ্ঠী একদম উপজেলা বা ইউনিয়ন লেভেলে বসবাস করে, সব জায়গায় সব ধরনের পরীক্ষা আসলে সহজলভ্য কিনা। আসলে কিডনি, যেমনটা আমি প্রথমে বলেছি যে আসলে কিডনির যে পরীক্ষা নিরীক্ষা বা কিডনির রোগটাকে নির্ণয় করার জন্য পরীক্ষাগুলোকে আমরা দুভাগে নর্মালি ভাগ করে থাকি, যেটা আমি বলেছি যে প্রাথমিক পরীক্ষা এবং বিশেষায়িত পরীক্ষা। প্রাথমিক পরীক্ষাগুলো আসলে বাংলাদেশে প্রান্তিক লেভেলেও সম্ভব এখন মানে হর হামেশাই হচ্ছে এবং অনেকটাই সহজলভ্য। মানে আমরা যদি ইউনিয়ন পর্যায়েও দেখি, ইউনিয়ন পর্যায়ে বর্তমান যে আমাদের স্বাস্থ্য খাত আছে সেখানে ইউনিয়ন পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা ইউনিয়ন সাব সেন্টার রয়েছে, সে সমস্ত জায়গাতে এগুলো পরীক্ষা নিরীক্ষা সম্ভব এবং হচ্ছে। এছাড়াও প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে উপজেলা লেভেলে, সেখানেও এগুলো রেগুলারলি হয়। এগুলো দেখে সাধারণত বোঝা যায় বা প্রাথমিকভাবে একটা ধারণা করা যায় যে কিডনিটা দুর্বলের দিকে যাচ্ছে কিনা। যদি সেটা ধরা পড়ে যায় তখন সেখান থেকে রোগীগুলোকে রেফার করে জেলা লেভেলে বা বিভাগীয় লেভেলে পাঠানো হয়, যেখানে পরবর্তী যে ধাপটা, যেটা বিশেষায়িত পরীক্ষা কিডনির রোগ নির্ণয়ের জন্য, সেটার জন্য পাঠানো হয় আর কি। আর যেগুলো প্রাথমিক অবস্থায় ধরা পড়ে এবং দেখা যায় যে সেগুলো খুব বেশি মাত্রায় কিডনিকে আক্রান্ত করেনি, সেগুলোর অনেক সময় পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসাটা ওখানেই দিয়ে দেওয়া হয়। সো এটা আমাদের আসলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক পরীক্ষাগুলো এখন বলতে গেলে বাংলাদেশে সহজলভ্য এবং ওখানে করা সম্ভব।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, ধরা পড়ল কিডনির রোগ হয়েছে পরীক্ষা নিরীক্ষার পর, এরপর চিকিৎসা কিভাবে শুরু করবেন, মানে প্রতিকারের উপায়গুলো কি হবে?
কিডনির রোগটা যখন আক্রান্ত হয়ে যায় বা কিডনির রোগ যখন নির্ণয় হয়ে যায় প্রাথমিক বা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনের মাধ্যমে, এরপরে এটাকে আমরা ক্ল্যারিফিকেশন করে যে আসলে কিডনি যে দুর্বলতা হয়েছে এটা সাময়িক দুর্বলতা নাকি দীর্ঘমেয়াদী অসুস্থতা, যেটাকে আমরা বলি AKI নাকি CKD, AKI বলতে অ্যাকুট কিডনি ইঞ্জুরি না ক্রনিক কিডনি ডিজিজ, এটার উপরে আসলে পরবর্তী চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করে। যদি এটা AKI হয়, মানে সাময়িকভাবে এটা কিডনিটা কিছুটা দুর্বল হয়ে থাকে, তখন এটাকে আবার আমরা ভাগ করে নিই যে এটা আসলে কিডনিটা যে সাময়িকভাবে দুর্বলতা হয়েছে সেটা কিডনির কারণে হয়েছে না কিডনির উপরের অংশে। যেমন আমি এর আগে প্রথমের দিকে আমার প্রথম পর্বে বলেছি যে এটা কি ফুসফুসের কারণে কিডনি দুর্বল হয়েছে নাকি ডায়াবেটিক্সের কারণে হয়েছে নাকি হার্টের কারণে হয়েছে নাকি হাইপারটেনশনের কারণে হয়েছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই এবং চিকিৎসাটা ওইভাবেই সাজিয়ে নেওয়া হয়। আর যদি সেগুলো না হয়, যদি দেখা যায় শুধু কিডনির কারণেই হচ্ছে, যেমন আমি গত পর্বে বলেছি যে এটা কি গ্লোমেরুলোনেফ্রাইটিস বা GNের জন্য হয়েছে কিনা, এটা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য হয়েছে কিনা বা এটা স্টোনের জন্য হয়েছে কিনা, সেটা আমরা আইডেন্টিফাই করি এবং সেটার ক্ষেত্রে ট্রিটমেন্টের প্যাটার্নটা অন্যরকম হয়ে যায়। আবার আমরা দেখি যে এটা কি কিডনির নিচের অংশের সমস্যার জন্য হয়েছে কিনা, যেমন মূত্র নালীর সমস্যার জন্য হয়েছে কিনা বা মূত্রথলির সমস্যার জন্য হয়েছে কিনা, সেটা ট্রিটমেন্ট পদ্ধতি আসলে অন্যরকম। এই কারণগুলো বের করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের রোগীটার চিকিৎসা পদ্ধতি কেমন হবে। তার মানে আমরা যদি এক কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে সকল কিডনির চিকিৎসা একই রকম না।
শ্রোতা বন্ধুরা, আপনারা কিডনি রোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম কিডনি রোগের চিকিৎসায় করণীয় সম্পর্কে। কিডনির চিকিৎসা মানে প্রতিকারের উপায় নিয়ে আপনি মিউজিক বিরতির আগে কথা বলছিলেন অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন। তখন আপনি বলেছিলেন সকল কিডনি রোগের চিকিৎসা একই রকম না, কিডনি রোগের লক্ষণ অনুযায়ী এর চিকিৎসা করা হয়ে থাকে। তো যদি আপনি বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করেন।
কিডনি রোগের লক্ষণ অনুযায়ী এবং কোন অংশের সমস্যা সেটার উপর নির্ভর করে কিডনির চিকিৎসা পদ্ধতি। আর কিডনি বিকল হওয়া মানে যে আমরা যেটা বলি যে ডায়ালাইসিসে চলে যেতে হবে বা কিডনি পরিবর্তন করতে হবে, যেটাকে বলি রেনাল ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, বিষয়টা আসলে এরকম না আর। আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করার পরে আমরা তারপর চিকিৎসা পদ্ধতি শুরু করি। যেমন যদি পেশেন্টের কিডনির উপরের অংশের সমস্যার জন্য কিডনির সাময়িক দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে উপরের অংশের চিকিৎসা, যেমন হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস যদি থাকে বা হাইপারটেনশন যদি থাকে বা কোনো ইনফেকশন যদি থাকে, সেগুলোকে ট্রিট করলে কিডনির দুর্বলতা আবার ভালো হয়ে যায় বা হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসে অথবা কমে যায়, তখন কিডনি আর আক্রান্ত থাকে না। আবার যদি কিডনির নিজস্ব অংশের জন্য দুর্বল হয়ে যায়, যেমন হচ্ছে যদি GNের জন্য বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য হয়ে থাকে বা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য হয়ে থাকে, তাহলে কিডনির যে চিকিৎসা সেটা আমরা দিই। যেমন GNের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কিছু ওষুধ যোগ করি, যদি বলি যে কর্টিকোস্টেরয়েড বা আদার্স ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেমন মাইক্রোফেনল, এটমোফেটিল বা ট্যাক্রোলিমাস, এই টাইপের ওষুধগুলো আমরা শুরু করে দিই এবং একটা নির্দিষ্ট সময় পর এবং নির্দিষ্ট সময় পর পর পেশেন্টের ফলো আপের পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো নিয়ন্ত্রণে চলে আসে।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আপনি বলছিলেন কিডনি বিকল হওয়া মানেই ডায়ালিসিসে চলে যেতে হবে বা কিডনি পরিবর্তন বা ট্রান্সপ্লান্ট করতে হবে, বিষয়টি তেমন নয়। আপনারা লক্ষণের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করে আইডেন্টিফাই করার পর চিকিৎসা শুরু করেন এবং কিডনির উপরের অংশের সমস্যার জন্য যদি সাময়িক দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে উপরের অংশের চিকিৎসা করে নির্ধারিত ওষুধ ব্যবহারের পর একটা ফলো আপে রাখেন, দেখা যায় বেশিরভাগ রোগীরা ভালো হয়ে যায়। কিন্তু যদি কিডনির নিচের অংশের সমস্যা দেখা দেয় তখন কি করতে হবে?
আর যদি কিডনির নিচের অংশের সমস্যার জন্য হয়, যেমন পেশেন্টের যদি দেখা যায় মূত্রনালী বা প্রোস্টেট গ্ল্যান্ড, যেটা আমি আগেই বলেছি, মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যার জন্য বা জরায়ুমুখের সমস্যার জন্য যদি কিডনি থেকে যে মূত্র তৈরি হয় সেটা যদি বের হতে না পারে, সেক্ষেত্রে সেই জায়গাগুলো চিকিৎসা করলে, সেটা হতে পারে ছোটখাটো একটা অপারেশন বা ওই জায়গাগুলোকে একটু যদি প্রসারিত করে দেওয়া যায়, মূত্র যে তৈরি হবে সেটা যদি চলাচল স্বাভাবিক হয়ে যায়, তাহলে আবার কিডনির সমস্যাটা পূর্বের অবস্থায় চলে আসে। তবে যদি পেশেন্টের দীর্ঘস্থায়ী কিডনির সমস্যা হয়, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে চিকিৎসা পদ্ধতিটা সম্পূর্ণটাই আলাদা হয়ে যায়। সেটার জন্য আমরা রোগীটাকে আমরা তৈরি করি যে এই অবস্থায় যে কিডনিটা দীর্ঘস্থায়ীভাবে পরিবর্তন হয়েছে সেটা যেন আর না বাড়ে, আর সাথে সাথে যদি কখনো পেশেন্টের একটা পর্যায়ে কিডনিটা দুর্বল হতে হতে একটা পর্যায়ে যখন সম্পূর্ণই অকেজ হয়ে যাবে, তখন যে তাকে সাপোর্ট দিতে হবে সেটার প্ল্যানটা আমরা প্রাথমিক অবস্থায় করে ফেলি। অ্যাকুট কিডনি ইনজুরি হলে এক ধরন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায়, আর ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা লম্বা সময়ের পরিকল্পনা করে চিকিৎসা পদ্ধতি শুরু করতে হয়।
তো জনাব অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, গুরুত্বপূর্ণ কিডনি রোগ নিয়ে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আজ সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন সবাইকে শুভেচ্ছা, সালামু আলাইকুম।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি। আগামী সপ্তাহে কিডনি রোগ নিয়ে আলোচনায় আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
প্রাচ্যবিদ্যের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যে এমন প্রচারণা মাঝে মধ্যেই জোরদার হয়ে ওঠে যে ইসলাম হিংস্রতা বা সন্ত্রাসের ধর্ম এবং মানুষ হত্যা ছাড়া এ ধর্মের অন্য কোনো কাজ নেই ও বলারও কিচ্ছু নেই। প্রাচীন ও মধ্যযুগেও ইসলাম ও মুসলমানদের সম্পর্কে এমন বিষাক্ত প্রচারণা চালানো হতো। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পরও ইসলাম সম্পর্কে ওই একই প্রচারণা জোরদার হয়ে ওঠে পাশ্চাত্যে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সমস্ত মহৎ মানবীয় গুণ এবং খোদাই রহমত, সৌন্দর্য ও পূর্ণতার এক সর্বোচ্চ মানবীয় প্রকাশ। পবিত্র কোরআনের ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত বা মহা অনুগ্রহ। তিনি হলেন শান্তি, সমৃদ্ধি, ক্ষমা, মানবপ্রেম ও পবিত্রতার সর্বোচ্চ মানবীয় আদর্শ। মহানবীর একজন খাদেম বলেছেন, আমি 10 বৎসর রাসুলের সঙ্গে ছিলাম, অথচ এই দীর্ঘ সময়ে তিনি একবারও আমাকে বলেননি কেন অমুক কাজটা করলে না বা কেন অমুক কাজটা করলে। অনুপম চরিত্র, সর্বোচ্চ বিনম্রতা এবং অনন্য কোমল আচরণের অধিকারী এই মহাপুরুষের শান্তিকামিতা তার জনপ্রিয়তার অন্যতম প্রধান আকর্ষণ।
সূরা তাওবার 128 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মহানবীর অনুপম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সত্ত্বেও ইসলাম ও মহানবীর প্রতি অপবাদের জবাব দিয়েছেন অনেক মুসলিম চিন্তাবিদ এবং এমনকি অনেক পশ্চিমা অমুসলিম মনীষীও। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ধর্মশিক্ষা বিষয়ের অধ্যাপক কার্ল আর্নেস্ট এমন পশ্চিমা ব্যক্তিত্ব বা মনীষীদেরই একজন। ইসলাম ও মহানবীর পক্ষে কার্ল আর্নেস্টের বক্তব্যগুলো তুলে ধরার আগে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি।
কার্ল আর্নেস্টের জন্ম হয়েছিল 1950 সালে। তিনি 1981 সালে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কার্ল আর্নেস্ট বহু মুসলিম দেশ সফর করেছেন এবং ব্যাপক গবেষণা করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে। এ পবিত্র ধর্ম সম্পর্কে ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে তিনি এখন একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব। আর্নেস্ট কিছুকাল ইসলাম বিষয়ক গবেষক অ্যান ম্যারি শিমেলের কাছেও পড়াশোনা করেছেন এবং মুহাম্মাদের অনুসরণ শীর্ষক তার বইটি তিনি শিমেলকে উৎসর্গ করেছেন। আর্নেস্ট ইসলামী ইরফান সম্পর্কে গভীরভাবে আগ্রহী এবং তিনি শেখ রুজবাহন সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন। তার সম্পর্কে তিনি দুটি বইও লিখেছেন, ফলে গত বছর তিনি আন্তর্জাতিক ফারাবি পুরস্কার পেয়েছেন।
কার্ল আর্নেস্ট মনে করেন, ইসলামের প্রতি পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি অবিচারপূর্ণ, বিদ্বেষী ও ইসলাম সম্পর্কে সঠিক উপলব্ধিবিহীন, আর তাই তিনি মহানবীর অনুসরণ শীর্ষক বইয়ে ইসলাম ও মহানবী সম্পর্কে অমূলক ও মিথ্যা বক্তব্যগুলোর জবাব দিয়েছেন। এ বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, আমি মুসলমান নই, কিন্তু মুসলমান নই বলে বাস্তবতা বা সত্যকে এড়িয়ে যাব এবং ইসলাম ও কোরআন সম্পর্কে যেসব নির্দয় বক্তব্য দেওয়া হচ্ছে তার জবাব দেব না, এমনটা হতে পারে না। আমি মুহাম্মাদের অনুসরণ শীর্ষক এ বই লিখেছি যাতে মন্দ ধারণা ও ভুল উপলব্ধির মেঘমালা কেটে যায় এবং ঐতিহাসিক পরিস্থিতি সহ মুসলমান ও অমুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রভাবের বাইরে দাঁড়িয়ে স্বাধীনভাবে বাস্তবতা উপলব্ধি করা যায়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শীর্ষক বইটিতে রয়েছে ভূমিকা ছাড়াও 6টি অধ্যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যে ইসলামের মূল ত্রাণ ও প্রধান ব্যক্তিত্ব তা এই বইয়ে তুলে ধরা হয়েছে। এ বইয়ের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হল ইসলামের পবিত্র উৎসগুলো তথা পবিত্র কোরআন ও সুন্নাত। এ অধ্যায় মহানবীর জীবনী বর্ণনার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং বিশ্বজগতের জন্য রহমত হিসেবে ইসলাম পরিচিতিতে মহানবীর কেন্দ্রীয় বা প্রধান ভূমিকা এ অধ্যায়ে গুরুত্ব পেয়েছে। এখানে নেতৃত্ব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে আর্নেস্ট যে ব্যাখ্যা দিয়েছেন তা শিয়া মুসলিম চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গির কাছাকাছি। এই একই অধ্যায়ে অধ্যাপক আর্নেস্ট কোরআনের ব্যাপারে বিদ্বেষী নানা অবস্থান, বিশেষ করে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বইটির বক্তব্যের জবাব দিয়েছেন।
মহানবীর প্রতি বেশ অনুরাগ দেখা গেছে আর্নেস্টের মধ্যে। তার মতে মহানবী হচ্ছেন ইসলামের মূল অক্ষ, তিনি ইসলামের প্রতি আক্রমণাত্মক মনোভাবে শেকড় খুঁজতে গিয়ে মধ্যযুগের নানা ধারা ও ক্রুসেডের যুদ্ধগুলোর বিষয়ে গবেষণা করে একবিংশ শতক পর্যন্ত ইসলাম বিদ্বেষী ধারাগুলোর অবস্থা বিশ্লেষণ করেছেন। তার মতে মধ্যযুগে খ্রিস্টান লেখকরা মহানবীর সেই সব মহৎ ও অনুপম চরিত্র আর যোগ্যতাগুলোকে ঠিক উল্টোভাবে তথা ত্রুটি বিচ্যুতি হিসেবে তুলে ধরেছেন, অথচ এইসব যোগ্যতাকে মুসলমানরা মহানবীর সত্যিকারের রাসুল হওয়ার প্রমাণ বলে মনে করেন। তারা এই কাজ করেছেন ঠিক এই কারণে যে হযরত ঈসা আলাইহিসসালামের পরেও একজন নবী আসবেন এই বিষয়টি তারা সহ্য করতে পারেনি।
পাশ্চাত্যে যারা ইসলাম বিদ্বেষী তাদের উদ্দেশ্যে কার্ল আর্নেস্টের বক্তব্য হল, আপনারা ইসলামের নবীর চেহারাকে অজ্ঞতার পর্দার ভেতর দিয়ে দেখছেন, অথচ ইসলামের প্রাথমিক যুগে ইহুদি ও খ্রিস্টানরা কখনো মহানবীর এমন চেহারার কথা বলেনি। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জীবনশৈলী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর উপায় সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা আমাদের জীবনযাপনে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে এ বিষয়ে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ভার্চুয়াল জগৎ আমাদের জীবনকে যেমন আরও ছন্দময় করে তুলতে পারে, তেমনি এর প্রভাবে আমাদের স্বাভাবিক জীবনে ছন্দপতনও দেখা দিতে পারে। এ কারণে জীবনকে সুন্দরভাবে সাজাতে এই জগতে বিচরণের ক্ষেত্রে সতর্কতা জরুরি। বর্তমানে গণমাধ্যমে অন্য অনেক খবরের পাশাপাশি ইন্টারনেট সংশ্লিষ্ট নানা অপরাধের খবর শোনা যায়। এ কারণে বিশ্বের সব দেশের নিরাপত্তা বাহিনী সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছে। সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য এবং ছবি ও ভিডিও চুরি করে উত্তক্ত এবং ব্ল্যাকমেইল করার ঘটনা ক্রমেই বাড়ছে। ইন্টারনেটের মাধ্যমে সামাজিক মর্যাদা খর্ব করার ঘটনাও ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকে গুজব ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে, ব্যবহার হচ্ছে অপপ্রচারের ক্ষেত্র হিসেবেও। আমরা এর আগেও বলেছি ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতেরও অনেক ভালো দিকের পাশাপাশি নানা মন্দ দিকও রয়েছে। ইন্টারনেট যেমন আমাদের জন্য বিশাল তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করছে এবং সময় ও অর্থ সাশ্রয়ের একটা বড় মাধ্যমে পরিণত হয়েছে, ঠিক তেমনি অনেক উদ্বেগ উৎকণ্ঠার কারণও হয়ে দাঁড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এখন খুব সহজেই মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু পাওয়া যায়। একে অপরকে ভালোভাবে না জেনে না চিনে পরস্পরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে তারা। অস্বচ্ছ ধারার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে ওঠার কারণে মানুষের আবেগ একটা জায়গায় আর আবদ্ধ থাকছে না। আবেগ অনুভূতিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। অনেকে মিষ্টি কথার ফাঁদে পড়ে অন্যকে সহজে বিশ্বাস করছেন। অনেকে জানেও না যে ইন্টারনেটেও বাস্তব জগতের মতো খারাপ মানুষের অভাব নেই। সরল বিশ্বাসকে পুঁজি করে অনেক প্রতারক মেয়েদের টার্গেট করছে, এমনকি গৃহবধূদের ফাঁদে ফেলে দিচ্ছে। কেউ কেউ দীর্ঘদিন ধরে যোগাযোগ রক্ষার মাধ্যমে অশুভ উদ্দেশ্য বাস্তবায়নে অনৈতিক সম্পর্ক গড়ে তুলছে। আবার সেই অনৈতিক সম্পর্কের প্রমাণ রেকর্ড করে তা দিয়ে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেলের কারণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে সরলমনা মানুষেরা। অনেকে এই অবস্থার মধ্যে পড়ে মানসিক রোগী হয়ে যাচ্ছেন। ইন্টারনেটের মাধ্যমে সম্পর্ক গড়ার পর নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে। এর ফলে ব্যক্তি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পরিবারের অন্য সদস্যের জন্যও অশান্তি বয়ে আনছে।
ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে অনেক ক্ষেত্রেই সহজতর করেছে। ইন্টারনেটের মাধ্যমে অনেকেই কেনাকাটা ও আর্থিক লেনদেন করে থাকেন। এ কারণে মনে রাখতে হবে, কখনো ভুলে জালিয়াতি চক্রের ওয়েবসাইটে ডেবিট বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড লিখে ফেললে তা চুরি হয়ে যেতে পারে। এমন জালিয়াত চক্র রয়েছে যারা কৌশলে কোনো বিখ্যাত ওয়েবসাইটের মতো করে অবিকল নকল ওয়েবসাইট বানিয়ে সেখানে ভিজিটরদের নিয়ে যায়। এসব ওয়েবসাইটে লেনদেন করার সময় কার্ডের তথ্য চুরি হয়ে যায়। এছাড়া জালিয়াত চক্র এটিএম মেশিনের সঙ্গে স্কিমিং ডিভাইস যুক্ত করে দেয়। কার্ড রিডার স্লটে যুক্ত করা স্কিমিং ডিভাইসটি কোনো গ্রাহক তার কার্ড সোয়াইপ করলে বা চার্জ করলে ম্যাগনেটিক স্ট্রিপ থেকে তথ্য কপি করে নেয়। আর কার্ডের পিন নম্বর পাওয়ার জন্য মেশিনের কাছে ক্যামেরা সেট আপ করে রাখে। এরপর ওই সব তথ্য ব্যবহার করে যখন তখন অর্থ হাতিয়ে নেয় জালিয়াত চক্রের সদস্যরা।
বিশ্বের এখনও অনেকে আছেন শুধু গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ইন্টারনেট থেকে দূরে রয়েছেন। আমেরিকার অনেক নাগরিকও ইন্টারনেটে মৌলিক কাজ বন্ধ রেখেছেন কেবল গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণে, কারণ তারা ইন্টারনেটে এমন সব হয়রানির শিকার হয়েছে যে এই প্রযুক্তি এখন তাদের কাছে ভীতিকর মনে হয়। তবে বাস্তবতা হলো, ইন্টারনেট বা ভার্চুয়াল জগৎকে পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সতর্কতা অবলম্বনের মাধ্যমে এর ব্যবহার চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিছু সতর্কতা অবলম্বন করলে নিরাপত্তা ঝুঁকি অনেকটাই মোকাবেলা করা সম্ভব। ইন্টারনেট ব্যবহারে নিরাপদ থাকতে পাবলিক ওয়াইফাই যথাসম্ভব এড়িয়ে যেতে হবে, কারণ হ্যাকাররা একই নেটওয়ার্কের অধীনে থাকা ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ সহজেই নিতে পারে। এমন কোনো ছবি কখনোই তোলা বা শেয়ার করা উচিত নয় যা কোনো তৃতীয় ব্যক্তি দেখলে সমস্যা সৃষ্টি হতে হয়।
মনে রাখা উচিত, ছবি হাজার বার ডিলিট করলেও তা রিকভার করার সম্ভাবনা থেকেই যায়, তাই স্পর্শকাতর ছবি তোলা থেকে বিরত থাকতে হবে। নিজের ব্যবহার করা পুরনো ফোনও অপরিচিত লোকদের কাছে বিক্রি করা উচিত নয়, কারণ পুরনো মোবাইলের ডিলিট করা তথ্য রিকভার করে তা অপব্যবহারের আশঙ্কা থেকে যায়। ফেসবুক বা ইমোর মতো সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত ছবি আদান প্রদান করা ঠিক নয়, কারণ যদি একজনের অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে অপরজনও বিপদে পড়বেন। কোনো অবস্থাতেই নিজের ব্যক্তিগত পাসওয়ার্ড অন্যকে দেওয়া যাবে না। ভেবে চিনতে যে কোনো লিঙ্কে ক্লিক করা উচিত, কারণ ম্যালওয়্যার লিঙ্কে ক্লিক পড়ে গেলে নিজের অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যেতে পারে। দোকানে মোবাইল ফোন ঠিক করতে দিলে ঠিক না হওয়া পর্যন্ত পাশে থাকা উচিত। এছাড়া অবৈধভাবে অনলাইনে ডলার বা পাউন্ড বিনিময় করা থেকে বিরত থাকা উচিত। অনলাইনে কোনো পণ্য কিনলে তা আগে ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে। সাইবার ক্রাইম, অনলাইন ব্ল্যাকমেইল, অনলাইনে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, এ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় পড়লে দ্রুত থানায় জানাতে হবে।
অনেকে লজ্জার কারণে অথবা বাড়তি ঝামেলা এড়িয়ে যেতে এ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ করেন না। এটা ঠিক নয়। অভিযোগ না করলে অপরাধের প্রবণতা আরও বাড়বে। আইনি প্রক্রিয়ায় অপরাধের শাস্তি নিশ্চিত করার অর্থ হল আরও অপরাধ ঠেকিয়ে দেওয়া। অপরাধীর শাস্তি হতে দেখলে অন্যরাও সেই অপরাধ করতে ভয় পায়। মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করা অর্থ হল বিশ্বের সবার জন্যই তা উন্মুক্ত করা। কারণ আপনার শেয়ার করা তথ্য, উপাত্ত বা ছবি ও ভিডিও অন্যরাও শেয়ার করবে এবং তা সবার কাছেই ছড়িয়ে পড়তে পারে। এ কারণে কোনো কিছু শেয়ার করার আগে ভালোভাবে যাচাই করা উচিত আপনি যে তথ্য শেয়ার করছেন তা সঠিক কিনা এবং তা কোনো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে কিনা তা ভালোভাবে ভেবে দেখতে হবে।
জীবনকে সুন্দরভাবে সাজাতে নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি মানুষকে সচেতন করার কাজ করতে পারেন, যাচাই বাছাই করে সঠিক তথ্য শেয়ার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সম্ভাব্য প্রভাব বিবেচনায় না নিয়ে কোনো কিছুই শেয়ার করা উচিত হবে না।
যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার জীবন সুন্দর ও সুখময় হোক এ প্রত্যাশায় শেষ করছি জীবনশৈলীর আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।